সদ্য সমাপ্ত G20 শীর্ষ সম্মেলন হ্যামবুর্গের এবং অর্থনীতির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চেহারা, এ নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা বাংলাদেশ থেকে BIDS এর গবেষক অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেখার আহমেদ যুক্তরাষ্ট্র থেকে, এবং বাহরাইন প্রবাসী অর্থনীতিবিদ ডক্টর ওমর ফারুক। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়িত্ব বর্তাবে না। এখন তাহলে শুরু করছি, এবং প্রথমেই প্রারম্ভিক মন্তব্যের জন্য আমি তিন অতিথি উত্তরদাতার কাছে যাব। প্রথমেই যাচ্ছি ঢাকায় ডক্টর নাজনীন আহমেদের কাছে। জি, বিষয়টি সম্পর্কে আপনার প্রারম্ভিক মন্তব্য দিয়ে শুরু করব। G20 শীর্ষ সম্মেলন যেটা শেষ হলো হ্যামবুর্গে, সেখানে প্রতিবাদ বিক্ষোভ এবং একটা প্রবণতা দেখা যাচ্ছে, রক্ষণশীল প্রবণতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এই বক্তব্যের মধ্যে অনেকে এটা দেখতে পাচ্ছেন, অনেকে আবার যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যুর মধ্যে এটা দেখতে পাচ্ছেন। এ সব মিলিয়ে অর্থনীতির অবস্থাটা কেমন মনে হচ্ছে, ভবিষ্যতে কেমন হবে?
G20 সামিটের প্রতি সবসময়ই আসলে বিশ্ব অর্থনীতির একটা মনোযোগ থাকে, কারণ এখানকার অনেক ডিসিশনগুলোই, যেহেতু আমরা যদি বলি যে যেহেতু উন্নত দেশ তারা ডিসিশনগুলো নেন, সেগুলোর অনেক ইমপ্লিকেশন বিশেষ করে আমার মতো যে দেশগুলো তাদের উপরে থাকে, সেই কারণেই একটা মনোযোগের ব্যাপার থাকে। এই বছর মনোযোগটা আরো বেশি ছিল, মনোযোগটা এই কারণে ছিল যে তার আগেই ব্রেক্সিটের মতো ঘটনাটা ঘটেছে এবং সেইটা বিশ্ব অর্থনীতিতে একটা বড় পরিবর্তন বা বড় ধরনের, বলা যায় যে ব্রেক্সিটটা যে ক্ষেত্রে যে কন্ট্রোভার্সি যার মধ্যে দিয়ে হলো, সো সেই দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধু এই G20 সামিটেই না, তার আগে থেকে উনি যেই ধরনের মন্তব্যগুলো বা আমেরিকাকে সামনে নিয়ে যাওয়া এনভায়রনমেন্টাল ইস্যুতে তার যে মন্তব্যগুলো, তারপর বিভিন্ন চুক্তিগুলো যেগুলো আগে হয়েছে ইন্টারন্যাশনাল চুক্তি, সেগুলোর প্রতি তার অশ্রদ্ধা আমি বলবো, সব মিলিয়ে এবারের G20 সামিটের প্রতি মানুষের মনোযোগ অনেক বেশি ছিল। এবং সেই দিক থেকে আমার মনে হয় যে সমালোচনা বা যে আন্দোলনগুলো যেগুলো আমরা দেখেছি সেগুলো আসলে কিছুটা আমি বলবো যে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এই গ্রাউন্ডে আমেরিকার বিশেষ করে ব্রেক্সিটের থেকেও আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা বা যে ধরনের মন্তব্যগুলো উনি G20 সামিটকে ঘিরে যেগুলো এসছে সেগুলো আমি মনে করি যে বিশ্ব অর্থনীতিতে একটু নতুনভাবে চিন্তায় ফেলেছে বলে আমার কাছে মনে হয়।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আমরা জানি যে আজকের বিশ্বে, বিশেষ করে আজকের বিশ্বে, অর্থনীতি এবং রাষ্ট্রনীতি, রাজনীতি পরস্পর পরস্পরের সম্পূরক, একজন আরেকজনকে তাড়িত করে। তো সেরকমভাবে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার দৃষ্টিতে G20 শীর্ষ সম্মেলন এবং বর্তমান অর্থনীতির অবস্থা, রাজনীতি এবং অর্থনীতির মধ্যেকার সম্পর্ক, ভবিষ্যৎ চেহারাটা কেমন দাঁড়াতে পারে?
ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। অনেক অর্থনীতিবিদই মনে করেন বা অনেক রাজনীতি বিজ্ঞানীও মনে করেন যে অর্থনীতি আসলে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে দেয় যে তার রাজনৈতিক রূপটা কি হবে বিশ্বে। আমরা যদি G20 দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আজকে যে বিশ্বের 85% শিল্প এবং কৃষি পণ্যের উৎপাদন হচ্ছে আপনার G20-ভুক্ত দেশগুলোতে, এবং বিশ্ব বাণিজ্যের 80% আসলে হচ্ছে আপনার G20-ভুক্ত দেশগুলোতে, এবং বিশ্বের জনসংখ্যার 2/3 বসবাস করছে G20-ভুক্ত দেশগুলোতে। সুতরাং G20 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন, এতে 19টি রাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে। তবে এইবারে G20-তে আমরা যেটা দেখছি, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বের যে রাজনীতির যে গতি প্রকৃতি তার দিকে যদি লক্ষ্য রাখি তাহলে আমরা যে বিষয়টা আমরা দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন মোটামুটি ভাবে বড় দাগে বিশ্বের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে কিন্তু অনেকটা একই সুরে কথা বলেছে, এবং ইউরোপে ভুক্ত দেশগুলো বিশেষত পশ্চিম ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তারা মনে করে আসছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভাষায় যে মুক্ত বাণিজ্য এবং যে মুক্ত বিশ্ব, সে মুক্ত বাণিজ্য মুক্ত বিশ্বের নেতৃত্ব স্থানীয় ভূমিকাটি মার্কিন যুক্তরাষ্ট্র পালন করে এসছে এবং তাদের অ্যাসপিরেশন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সে ভূমিকাটি পালন করে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে আমরা এই প্যাটার্নটার মধ্যে একটা ডিফারেন্ট ফর্ম দেখছি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচন পূর্ববর্তী সময় থেকে বলে আসছিলেন যে বিশ্বে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃস্থানীয় ভূমিকা, সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসতে চান এবং উনি বলতে চাচ্ছেন উনার ভাষায় আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার মহান হতে হলে আজকে যে বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সে ভূমিকাকে হ্রাস করতে হবে। এই এই যে একটা নীতিমালা উনি সেট করেছেন, সেই নীতিমালাই কিন্তু যে G20 যে সামিটটা হলো সেই সামিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে নির্ধারণ করেছে এবং এর ফলে আমরা আজকে দেখেছি যে কতগুলো ইস্যুতে, মৌলিক ইস্যুতে G20-ভুক্ত দেশগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষ্কারভাবে একটি ভিন্ন অবস্থান আমরা স্পষ্ট হয়ে গেছে। যেমন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে শুরু করে বিশেষত যে ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন, এই ইস্যুগুলোতে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের যে অবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটি ভীতমুখী অবস্থান। বিশেষত ডোনাল্ড ট্রাম্প 2015 সালে যে ক্লাইমেট যে চুক্তিটি হয়েছিল প্যারিসে, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসছেন এবং এর ফলে যেটা দেখা গেছে যে আজকে যে আপনার একটা ইউনিফাইড যে অবস্থান আমরা G20 সামিটে আমরা দেখিনি, ফলে আমরা যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বাকি রাষ্ট্রগুলি কিন্তু বিশেষ করে যে উদ্বিগ্নতা যে বিষয়টা ছিল যে গণচীন হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান আপনার যে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে এবং তৃতীয় অবস্থানে আছে যে ভারত, তো আজকে যে উদ্বিগ্নতা ছিল যে আজকে ভারত এবং চায়নাও যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে তাহলে বিশ্বের জলবায়ুর অবস্থা কি হবে, কিন্তু যে আশার বিষয় যেটা দেখা গেল যে এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বাকি রাষ্ট্রগুলো একটা এগ্রিমেন্টে পৌঁছেছে যে তারা প্যারিস চুক্তির প্রতি তারা কমিটেড থাকবে এবং এই ক্ষেত্রে বিশ্বে আমরা যে অবস্থাটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেখানে নেতৃস্থানে ভূমিকা রাখবার কথা সেই জায়গাতে আজকে জার্মানির যে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল উনি একটি অবস্থান দিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে জলবায়ু বিষয়ক যে আপনার অবস্থান তাকে সমালোচনা করে উনি একটা স্ট্যান্ড নিলেন এবং অ্যাঙ্গেলা মার্কেলের যে ভূমিকা সেই ভূমিকাকে কেন্দ্র করেই কিন্তু রাশিয়া তুরস্ক থেকে শুরু করে G20-ভুক্ত অন্যান্য দেশগুলোকে তিনি একটি অবস্থানে নিয়ে আসতে পেরেছেন এবং একটি নেতৃস্থানীয় ভূমিকা নিয়ে আসতে পেরেছেন। ফলে আজকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা অর্থনীতিবিদ প্রশ্ন তুলতে শুরু করেছেন যে আজকের বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র কি তার যে নেতৃস্থানীয় ভূমিকা সেটিকে হারাতে বসেছে কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র সেই রোলটা প্লে করতে পারবে কিনা। সুতরাং প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই G20 সামিটের যে মূল যে সুটটা সেখানে আপনার ইউরোপ এবং আমেরিকা একটি জায়গায় আসেনি এবং সেখানে একটি ভিন্ন অবস্থান পরিলক্ষিত হয়েছে এবং এবং যে বিষয়টা আজকে সামনে চলে আসছে যে যে আপনার পোস্ট যে আপনার যে কোল্ড ওয়ার পরবর্তী যে নেতৃত্ব যেটাকে বলা হয় ইউনিপোলার ওয়ার্ল্ড, সে ইউনিপোলার ওয়ার্ল্ডের জায়গায় যাচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা মাল্টিপোলার লিডারশিপ আজকে বিশ্বে দাঁড়াচ্ছে, এ ধরনের একটা চিন্তা ভাবনা অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা অনেক চিন্তাবিদ শুরু করেছেন।
জি ডক্টর ওমর ফারুক, আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, এখানে শিক্ষকতা করেছেন, অর্থনীতি নিয়ে শিক্ষকতা করেছেন, এখন আপনি বাহরাইনে রয়েছেন। ডক্টর ইফতেখার আহমেদ যেমন ঠিকই না বললেন যে মাল্টিপোলার যে বিশ্ব, যেটা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর যে অবস্থাটা দাঁড়িয়েছিল, যে যুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র বিশেষ করে মার্শাল পরিকল্পনার মতো কিছু কিছু পদক্ষেপ নিয়ে বিশ্ব রাজনীতি ক্ষেত্রে, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা অগ্রণী অবস্থানে, একটা যেটাকে বলা হয় মুক্ত বিশ্বের নেতৃস্থানীয় অবস্থানটিতে গিয়ে উপস্থিত হয়েছে। তো আপনি আজকে যেখানে আছেন বাহরেনে, আরব বিশ্ব থেকে, ওই বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থাটাকে কীরকমভাবে দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যৎ দর্শনে, ভবিষ্যতের দূরদর্শনে বিশ্ব অর্থনীতিকে আপনি কিভাবে প্রত্যক্ষ করছেন? ডক্টর বাফাল,
প্রথমেই হ্যালো ওয়াশিংটনের শ্রোতাদেরকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে এই বিষয়গুলো আলোচনার আগে একটু পটভূমি দেওয়া দরকার। সেটা হচ্ছে যে জাতিসংঘ আছে ইতিমধ্যে, যেখানে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই সেখানে অন্তর্ভুক্ত। এর আগে G8 ছিল, কিন্তু সেটা অনেকটাই অপ্রতিনিধিত্বমূলক ছিল, তাই এই বিষয়টাকে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের কনসেনসাস বিল করার ক্ষেত্রে আরেকটু প্রতিনিধিত্বমূলক করার জন্য এই G20 শুরু হয় 1999 সালে। এর মধ্যে 19টি দেশ রয়েছে, প্লাস আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, এটাও নিজে একটা মেম্বার, এই মিলে G20। এখানে বুঝতে হবে যে G20 গুরুত্বটা বিশ্বের প্রেক্ষাপটে সেটা হচ্ছে, আমরা যদি একটু তথ্যগত দিক থেকে দেখি, তাহলে সারা বিশ্বের যে গ্রস প্রোডাক্ট আছে, গ্রস ওয়ার্ল্ড প্রোডাক্ট যেটা বলা হয় GWP, তার শতকরা 85% এই G20 কান্ট্রিগুলো প্রডিউস করে। একই সাথে সারা বিশ্বের শতকরা 80% যে ট্রেড আছে বিশ্ব বাণিজ্য, সেটাও এই G20 হ্যান্ডেল করে। এর মধ্যে G20-র সারা বিশ্বের প্রায় 2/3 জনসংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং এটার ওয়েটটা একটু আমাদের বোঝা দরকার। দ্বিতীয় হচ্ছে যে এই G20-র আসলে মূল যে পারপাস, সেটা হচ্ছে যে বিশ্বের যে সমস্ত ডেভেলপ কান্ট্রিগুলো আছে, যাদেরকে পাওয়ার ব্লক হিসেবে দেখা হয়, এবং যে সমস্ত এমার্জিং পাওয়ারগুলো আছে, সেগুলোর সমন্বয়ে একটা এক ধরনের কনসেনসাস বিল করা, যেগুলো অর্থনীতি, রাজনৈতিক এই সমস্ত বিষয়ে বিশ্বের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এই স্টেবিলিটিটা যাতে বজায় থাকে এবং এটা আরো সুসংহত হয়, এবং এই মেম্বার কান্ট্রিগুলোতে এবং এগুলোর বাইরেও যে সমস্ত কনফ্লিক্টগুলো ডেভেলপ করে, সেগুলো কিভাবে ভায়োলেন্সের মধ্যে না গিয়ে, কনফ্লিক্টের মধ্যে না গিয়ে সুরাহা করা যায়, এই সমস্ত লক্ষ্যে কিন্তু G20-র মানে আবির্ভাব পায়। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের একটা ওয়ার্ল্ড অর্ডার ছিল এই গত কয়েক বছর আগে পর্যন্ত, যেটা মোটামুটি সবাই রেসপেক্ট করে এসেছে এবং সেটা মোটামুটি মেনে নিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটার মধ্যে একটা ট্রানজিশন এসেছে, এবং সম্ভবত এটা আগে যেরকম ছিল সেটা হয়তো টিকবে না। এর মূল কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ভূমিকাটা ছিল এই G20 এবং সারা বিশ্বের প্রেক্ষাপটেই, মানে আমেরিকার আভ্যন্তরীণ পরিবর্তনের কারণেই সেই ভূমিকাটা আর থাকছে না। অবশ্যই এটা ভবিষ্যতে পরিবর্তন হবে কিনা সেটা মুশকিল, বলা মুশকিল, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বিভিন্ন ক্ষেত্রে ব্রেক্সিটের ক্ষেত্রেও আমরা দেখেছি, আরো কিছু পপুলিস্ট টেন্ডেন্সি আমরা দেখেছি, সেই সমস্ত ক্ষেত্রে বিশ্বের প্রেক্ষাপটে কোঅর্ডিনেট করে সবাই যাতে উইনার হয়, একটা উইন উইন অ্যাপ্রোচ করা, এই জিনিসটা কিন্তু আমেরিকা এখন মনে হচ্ছে একটু দূরে সরে এসেছে, এবং সে দূরে সরে আসার কারণে এখানে এক ধরনের অনিশ্চয়তা এবং এখানে বিভিন্ন ধরনের সংশয় দেখা দিয়েছে যে এই ওয়ার্ল্ড অর্ডারটা কি টিকবে কিনা। বাস্তবতা হচ্ছে এই যে G20-র মধ্যে এখন ওই ধরনের কোন লিডারশিপ নাই যেটা যুক্তরাষ্ট্রকে রিপ্লেস করতে পারে, কিন্তু কালেকটিভলি তাদের মধ্যে সেই কনসেনসাস যদি বিল হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে হয়তো আমরা সেই ইউনিপোলার যে একটা ওয়ার্ল্ড অর্ডার সেটা থেকে বের হয়ে আসা সম্ভব হবে, এবং এখানে যদি কোঅর্ডিনেট করে সারা বিশ্বের মধ্যেই যাতে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, অর্থনৈতিক উন্নয়ন থাকে, যে ধরনের অসমতা আছে সম্পদ বণ্টনের ক্ষেত্রে সেগুলো যদি আরো কমিয়ে আনা যায়, জলবায়ুর ক্ষেত্রে যদি আমরা সবাই মিলে এই প্ল্যানেটটাকে বাঁচিয়ে রাখার, সংরক্ষণ করার চেষ্টা করতে পারি, তাহলে G20-র সামনে এখনো অনেক সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি।
জি, তা আমরা যেমনটি কিনা আগেও উল্লেখ করেছি যে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের এই হ্যালো ওয়াশিংটন আলোচনায় আমরা আলোচনা করছি, পর্যালোচনা করছি, কথা বলছি সদ্য সমাপ্ত G20 শীর্ষ সম্মেলন এবং অর্থনীতির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চেহারা নিয়ে। এই মাত্র আমরা আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের 3 প্যানেল অতিথি ডক্টর নাজনীন আহমেদ, ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং ডক্টর ওমর ফারুক, তাঁদের প্রারম্ভিক মন্তব্য শুনলাম। আমরা সাধারণভাবে আমাদের আলোচনা অনুষ্ঠানগুলোতে, টক শোগুলোতে, যেমন হ্যালো ওয়াশিংটন আজকের যে অনুষ্ঠান, সেটায় আমাদের আরেকটি আলোচনা অনুষ্ঠান হয় আলাপন, সেখানে শ্রোতাদের মন্তব্য জিজ্ঞাসা নিয়ে প্যানেল সদস্যরা আলোচনা করেন, এবং কখনো কখনো শ্রোতারা একটু লম্বা করে একটু বিস্তারিতভাবেও মন্তব্য দিয়ে থাকেন এবং তার ভিত্তিতে আমাদের প্যানেল সদস্যরা আলোচনা করেন। তো আজকেই ওই প্রথম প্রারম্ভিক মন্তব্য, যার মন্তব্য নিয়ে আমরা আলোচনা করব, তার সেক্ষেত্রে যাকে আমরা মনোনীত করেছি তিনি হলেন নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের। তো আবু তাহেরের মন্তব্য শুনব আমরা এখন এবং তারপর আমাদের তিন প্যানেল সদস্যর কাছে যাব আবু তাহেরের মন্তব্যের উপর পর্যালোচনার জন্য। হ্যালো আবু তাহের।
এই গ্লোবালাইজেশন কেন্দ্র করে শুরু থেকেই এর বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে সব জায়গাতেই, বিশেষ করে যেখানেই জি সামিট হচ্ছে সেখানেই লক্ষ লক্ষ বিক্ষোভকারী সমবেত হচ্ছেন, তারা প্রতিবাদ করছেন। তারা মনে করছেন যে এই গ্লোবালাইজেশনের কারণে বিশ্বের শক্তিধর যে ক্ষমতাধর বা শক্তিধর বা ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে বন্দী হয়ে যাবে দেশের, পৃথিবীর যে দেশগুলো ছোট ছোট দেশ এবং বিশেষ করে অর্থনৈতিকভাবে যে দেশগুলো সংকটের মধ্যে আছে। তো এবারের যে জি সম্মেলন হলো জার্মানির হামবুর্গে, সেখানে দেখা গেল যে বিক্ষোভ এত প্রকট হয়েছে যে সেখানে প্রায় 159 জন পুলিশ আহত হয়েছেন, তারপরে প্রায় 45 বিক্ষোভকারী আহত হয়েছেন, অনেকগুলো প্রোগ্রাম করতে পারা যায় নাই। মেলানিয়া ট্রাম্প একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, সে যেতে পারেনি বিক্ষোভকারীদের কারণে। তো আজকে যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের যে ইস্যুটা ছিল যে বিভিন্ন কারণে পৃথিবীকে বলা হচ্ছে যে একটা পৃথিবী, এক পৃথিবী, যে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন, ইন্টারনেট, এইসব কারণে পৃথিবী একে অন্যের খুব কাছাকাছি চলে আসছে এবং মনে করা হচ্ছিল যে যদি সবাই একসাথে কাজ করে তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন সমস্যা, সংকট, যুদ্ধ, বিগ্রহ এগুলো কাটানো যাবে। এর মধ্যে অন্যতম ছিল যেমন পৃথিবীর সমস্ত নেশনের সামনে যে চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, তারপরে নারী নীতি, স্বাস্থ্য, মুক্ত বাণিজ্য, এই বিষয়গুলো ছিল মুখ্য। কিন্তু আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখবো যে এখন পর্যন্ত এই বিষয়ে সিগনিফিকেন্ট কোন উন্নতি আমরা লক্ষ্য করিনি। গত বছর প্যারিস চুক্তি যেটা হলো যে জলবায়ু পরিবর্তনের বিষয়ে, সেটা এবার আটকা পড়ে গেছে যুক্তরাষ্ট্রের অনীহার কারণে। চায়না এখনো জলবায়ু দূষণের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু এই বিষয়ে কার্যকর কোনো ভূমিকা এখনো নেওয়া হয়েছে বলে দেখা যাচ্ছে না। তারপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যেটা বলা হচ্ছে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনের যে রিয়েল ইমেজ বা আবহাওয়া, যেটা সেই আবহাওয়া আমরা কোথাও দেখতে পাচ্ছি। এখনো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যুদ্ধ, বিগ্রহে নির্যাতিত, নিপীড়িত মানুষ যারা, তারা অন্য দেশে ঢুকতে পারছে না, পুলিশ তাদেরকে পিটিয়ে বিদায় করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনাথ শিশু সাগরে ডুবে মারা গেছে কিন্তু তাকে পৃথিবীর কোনো দেশ আশ্রয় দেয়নি। এইটা আমার মনে হয় গ্লোবালাইজেশনের যে আবেদন, সেই আবেদনের চরম একটি পরিপন্থী। আমরা যদি গ্লোবালাইজেশন বলে আর যাই বলি, সেটার যদি মূল লক্ষ্য হয় যে মানবতা, তাহলে মানবতার বিষয়টা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যে গরিব দেশগুলো কিভাবে উপকার, তাদেরকে কিভাবে আমাদের মতো একটা পর্যায়ে, সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু আমরা এটা লক্ষ্য করছি না। আমরা এখনো যেমন বাংলাদেশের কথাই যদি বলি তাহলে দেখবো যে একদিকে বলা হচ্ছে রপ্তানি বাণিজ্য, ট্যাক্স, এইসব বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ জিএসপি পাচ্ছে না যুক্তরাষ্ট্রে। এই আমি মনে করি যে এই বিষয়গুলো যদি গ্লোবালাইজেশনের পক্ষে যারা কথা বলছেন তারা যদি এই বিষয়গুলোকে সামনে নিয়ে না আসেন, তাহলে যারা গ্লোবালাইজেশন বিরোধী যেসব কথা বলছেন, যারা বলছেন যে এইটা ধনীদের স্বার্থে করা হচ্ছে, গরিবদেরকে কব্জা করার জন্য এই বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে, তাহলে তাদের যে আশঙ্কা, তাদের যে কথা, এটাই সত্য বলে প্রমাণিত হবে।
আমরা কথা বলছি মোটামুটিভাবে রক্ষণশীল প্রবণতা এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এবং যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যু, এসবের প্রেক্ষাপটে। কিছুক্ষণ আগে আমরা আমাদের অন্য একটি অনুষ্ঠানে আমার দুই সহকর্মী শেগুফতা নাসরিন কুইন এবং আনিস আহমেদ, তাদের সঙ্গে আলোচনা হচ্ছিল এবং আমরা আলোচনা করছিলাম যে গত ছ মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শাসনামলে কোন কোন ধরনের অগ্রগতি হলো। তো আবু তাহেরের বক্তব্যে যেমন প্রতিফলিত হয়েছে, উনি যেমন বললেন, উনি অবশ্য বিশ্ব প্রেক্ষাপটে বলছিলেন যে খুব একটা অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। তো এই অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে কি এবং কেন বাধা সৃষ্টি হচ্ছে বিশ্ব অর্থনীতির অগ্রগতির পথে, এই মন্তব্য আমরা শুনব এবং আবু তাহেরের বক্তব্যের বিশ্লেষণ শুনব। প্রথমেই যাচ্ছি ডক্টর নাসরিন আহমেদের কাছে।
একটু আগে জানাবো আবু তাহের যে বক্তব্য দিলেন তার প্রেক্ষিতে একটু বলি যে ওনার শেষ কথাটি যেটা ছিল যে তাহলে কি যারা বিক্ষোভকারীরা বা যারা এই G20 বা অন্য সামিট গুলো যখন হচ্ছে তারা যে বলছেন যে না এই সম্মেলন গুলো আসলে দরিদ্র মানুষ বা দরিদ্র দেশের উন্নয়নে কাজে লাগবে না, সুতরাং এগুলো না হওয়াই ভালো, বরং এটা এক ধরনের, যদি আমরা সহজ বাংলায় বলি যে এক ধরনের অভিভাবকত্ব তাদের, সেটাকেই আরো কায়েম করবে। এই আশঙ্কাটা কিন্তু শুধু G20 কে ঘিরে না, আমরা যদি দেখি আরেকটা যেটা এখন কিছুটা স্থবির হয়ে আছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যখন ইমপ্লিমেন্টেশন শুরু হবে প্রথম দিকে কিন্তু সব কান্ট্রির অনেক উৎসাহ উদ্দীপনা ছিল যে এতগুলো রাউন্ড অফ আলোচনার পরে যখন WTO একটা আবির্ভূত হলো এবং গ্যাটের বাস্তবায়ন নিয়ে এবং দোহা রাউন্ড এবং একের পর এক রাউন্ড গুলো হচ্ছে, পরবর্তীতে এসে কিন্তু ওই জায়গাটাতে আমরা দেখেছি যে ডেভেলপিং কান্ট্রি গুলা বিশেষ করে ইনক্লুডিং বাংলাদেশ, মানে দরিদ্র দেশের মধ্যে বাংলাদেশ, আমরা যত উৎসাহে ট্রেড লিবারালাইজেশন বলি বা আমাদের ডোমেস্টিক ইকোনমিকে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট বলি, এগুলো আমরা যত তড়িৎ গতিতে যত উৎসাহ উদ্দীপনায় করেছি ততটা কিন্তু আমরা সুফল পেয়েছি, কিন্তু যতটা পাওয়ার কথা ছিল ততটা পাইনি। এবং মূল কারণটা হচ্ছে আমরা নিজেরাই দেখি যে ট্যারিফ বাধা হয়তো গেছে, বসিয়ে দিয়েছে নন ট্যারিফ বাধা। যদি যুক্তরাষ্ট্রের GSP প্রসঙ্গটা এসেছে, GSP সুবিধাটা আমাদের পোশাক খাতের জন্য নেই, কিন্তু পোশাক খাতে যদি আমরা দেখি যে আমরা WTO তে কিন্তু শুরু থেকেই WTO বাস্তবায়ন অর্থাৎ 2005 যখন আমরা মাল্টি ফাইবার এগ্রিমেন্ট যখন চলে গেল এবং আমরা যখন WTO বাস্তবায়নটা শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা বলে আসছি যে ডিউটি ফ্রি কোটা ফ্রি এন্ট্রি আমাদের পণ্যের জন্য, পোশাক পণ্যের জন্য, এবং সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু পোশাক পণ্যকে ডিউটি ফ্রি কোটা ফ্রি এন্ট্রি এখনো পর্যন্ত দেয়নি। কাজেই ওয়াইরেজ আমরা ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু আমরা আমাদের পোশাক পণ্য GSP সুবিধা পেয়ে সেইখানে ঢুকছি। কাজেই আমি বলবো না যে যারা আন্দোলন করছেন তাদের আশঙ্কাটা যে একেবারে অমূলক তা কিন্তু নয়। আমি নিজে WTO যে LDC সম্মেলন তাতে আমার অংশগ্রহণের সুযোগ ঘটেছে, সেটা বাংলাদেশে হয়েছিল 2003 কানকুন সম্মেলনের আগে, নিজে এখানে অংশগ্রহণ করে দেখেছি যে সম্মেলনের সাইটে যত ধরনের ডিসকাশন বা সিদ্ধান্তগুলো হয় আসল ডিসকাশনগুলো বা সিদ্ধান্তগুলো কিন্তু হয় গ্রিন রুমে, এবং সেখানেই আসলে দেখা যায় যে যারা যে রাষ্ট্র যত বেশি ক্ষমতাবান, যে রাষ্ট্রের জোরালো যত মানে রাষ্ট্রীয় ইকুইপমেন্ট থাকে তারাই তাদের কথাগুলোই আসলে বাস্তবে আসে। এবং আমরা ডেভেলপিং কান্ট্রিগুলো শুরুর দিকে বা দরিদ্র দেশগুলো শুরুর দিকে অতটা বুঝিনি, তবে আজকের বাস্তবতা একটু ভিন্ন। এই ধরনের বিভিন্ন রকম আন্তর্জাতিক যে সামিটগুলো বা আন্তর্জাতিক যে সম্মেলনগুলোর মাধ্যমে আমার মনে হয় এখন LDC কান্ট্রিগুলো অনেক সচেতন এবং তারা কিন্তু এখন সহজেই একটা কোনো কিছু দিয়ে বোকা বনে যায় না। এবং সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে, আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক লেনদেনগুলো বা অর্থনৈতিক চুক্তিগুলো সামিটগুলো সেইখানে LDC-গুলোর অংশগ্রহণ অনেক জোরালো হচ্ছে। যেমন এই G20-র আগেই আমি নিজে ইনভলভ থেকে যে বেশ কিছু স্টাডি করেছি যেটা বাংলাদেশের ক্ষেত্রে যে গ্লোবাল ভ্যালু চেইনটা কীভাবে হয়, অর্থাৎ আমার পোশাক পণ্য $6 যে শার্ট আমি বাংলাদেশে বিক্রি করি সেটা নিউ ইয়র্কের স্ট্রিটে কেন $40 বিক্রি হয়, ভ্যালু চেইনের এই ভ্যালুটা কারা অ্যাপ্রোপ্রিয়েট করছে, এই ধরনের অনেক স্টাডিগুলো কিন্তু হচ্ছে বিফোর এই G20 সামিটের ইনডিরেক্টলি হলেও যাতে এইসব বিষয়ে আলোচনা করা যায়। কাজে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ডওয়াইড মানুষের এই কনসার্নগুলো ব্যক্ত হয়ে আমার মনে হয় যে বিশ্ব অর্থনীতিতে একটা যেটাকে বলা যায় যে LDC-গুলোর যে ভূমিকা, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেইখানে আমি মনে করি যে WTO ঘিরে সেই বাস্তবে একটা পরিবর্তন এসেছে। আরেকটা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পের যে বললেন যে 6 মাসে পরিবর্তনগুলো, এখন আমরা বাংলাদেশে বসে যতটা বুঝি যে এইখানে এই 6 মাসে অনেক রকম কন্ট্রোভার্সি অনেক রকম কিছুর মধ্যে দিয়েও কিন্তু এখনো আমরা যাচ্ছে। তার পরিবেশের নীতির কথা বলি কি, আমরা যদি বলি যে বিভিন্ন রকম বাণিজ্য চুক্তি যেগুলো সম্পাদিত হয়েছিল সেইগুলোর ক্ষেত্রে তার উনি কতটা যত্নবান বা কি যাচ্ছে, এবং বিশ্ব অর্থনীতি কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করছে, আমি মনে করি ইভেন আমরা LDC-রও পর্যবেক্ষণ করছি। এই আলটিমেটলি যে কোথায় দাঁড়ায় এবং সেইখানের থেকে আমরা কিভাবে বেনিফিট নিতে পারবো, আমরা কি করে আমাদের জিএসটি বলি কি ডিউটি ফ্রি কোটা ফ্রি এন্ট্রি বলি, এমনকি যে জিএসটি আমাদের দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু মূল গ্রাউন্ড হচ্ছে লেবার কমপ্লায়েন্স আর এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স। ওয়াইরেস আমাদের যে বায়ারদের সংরক্ষণ ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ড, তারা কিন্তু রানা প্লাজার ঘটনার পরে 2013 পরে বাংলাদেশে গত 3-4 বছর থেকে যথেষ্ট কারেকশন করেছে এবং তারা নিজেরাই বলেছে যে বাংলাদেশে ওই ধরনের ফ্যাক্টরি যেগুলো একেবারে অচল, মানে যেখানে কমপ্লায়েন্স নেই, এমন ফ্যাক্টরির সংখ্যা খুবই কম। তাহলে গার্মেন্টসে যেরকম এরকম অবস্থা, অন্য খাতের মধ্যেও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে, তাহলে কেন আমাদেরকে এখনো লেবার কমপ্লায়েন্স আর এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের কথা বলে আমাদেরকে দূরে সরে দেখা হচ্ছে? আপনারা অনেকেই হয়তো জানেন যে বিশ্বের নাম্বার ওয়ান গ্রিন ফ্যাক্টরি ইন গার্মেন্টস সেটা বাংলাদেশে এখন, এবং এখানে এখন প্লাটিনাম ক্যাটাগরির সম্ভবত 7 বা 10টা ফ্যাক্টরি আছে আমার এখানে। কাজেই আমরা কিন্তু ওই গ্রিন ফ্যাক্টরির কনসেপ্টটাকেও আমরা নিয়েছি। কাজেই আমি একেবারেই অমূলক বলবো না ওই আশঙ্কাটাকে যে আমরা কন্টিনিউসলি আমরা বুঝতে পারছি যে সামহাও দরিদ্র দেশগুলোর উপরে ওঠার ক্ষেত্রে বা তাদের ইনকাম বাড়ার ক্ষেত্রে আসলে G20 বলি বা বিশেষ করে মানে আমি যদি ইউনিপোলার যদি বলি যে শাসন সেখান থেকে আরেকটু যদি এটা আরেকটু ডাইভার্সিফাইড হয়, তারপরেও গুটিকত দেশের যে অভিভাবকত্ব সেইটা আসলে আমাদের উন্নয়নকে ব্যাহত করছে কিনা সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্নের সম্মুখীন।
ডক্টর নাজনীন আহমেদের এই বক্তব্য শুনে শুধু সাংবাদিক হিসেবেই নয়, সাধারণ একজন পর্যবেক্ষক হিসেবেও আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করলাম, হৃদয়ঙ্গম করলাম যে এই যে গ্যাট, WTO, এই নামগুলোও যেন বহুদিন পরে আবার শুনছি। তো এই যে বৈশ্বিক অবস্থান থেকে আমরা দূরে দূরে সরে যাচ্ছি, কেন এমনটি হচ্ছে ডক্টর ওমর ফারুক?
বিশ্বায়নের যে প্রতিশ্রুতিটা ছিল যে এখানে সারা দুনিয়ার জন্যই এটা বেনিফিট নিয়ে আসবে, বাস্তবতা হচ্ছে এই যে এই বেনিফিট গুলো আনুপাতিক ভাবে ডিস্ট্রিবিউশন হয় নাই, বরং যে সমস্ত দেশগুলো অর্থনৈতিক ভাবে ভালো অবস্থানে ছিল এবং তাদের প্রতিপত্তি আছে তারা এগুলোকে ব্যবহার করে তারা আরো বেশি সুবিধা পেয়েছে। আমরাও যে সুবিধা পাইনি তা নয়, কিন্তু সেই সুবিধার প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে এখানে অনেক ওয়েলথ ট্রান্সফার হয়েছে যেগুলোর কারণে মানে উন্নত দেশগুলোর মধ্যেই এবং সারা বিশ্বের প্রেক্ষাপটেও এই যে সম্পদের যে পুঞ্জীভূত করণ যেটা হচ্ছে আর কি, এটা কিন্তু একটা বাস্তবতা। যেখানে 100টার মতো ফ্যামিলি সারা দুনিয়াতে প্রায় অর্ধেকের বেশি সম্পদ কন্ট্রোল করে, এটার একটা বাস্তব ইমপ্লিকেশন আছে। তো আমাদের যেটা বুঝতে হবে যে এখানে একদিকে যেমন আমরা বিশ্বের দরবারে সবাই মিলে একভাবে একতাবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে কিছু এজেন্ডা আমরা পার্সু করার চেষ্টা করছি, তেমনি দেশ হিসাবে সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের নিজেদের স্বার্থ এগুলো আমাদেরকে সামনে রাখতেই হবে এবং কিভাবে আমাদের স্বার্থকে বজায় রেখে আমরা বিশ্বের দরবারে আমাদের অবদান রাখতে পারি, এখানেই একটা সামঞ্জস্য বা ভারসাম্য আসা দরকার। দুঃখজনক হচ্ছে যে আমরা যে টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা প্রত্যেকটা দেশকে যদি বলি যে আমরা ফার্স্ট, যেমন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এতে করে দেখা যাবে যে শেষ পর্যন্ত আমরা সবাই প্রথম হতে গিয়ে দেখা যাবে যে আর কোনো দিকে আমরা অগ্রগতি দেখতে পাবো না। আমার মনে হয় যে সবার পক্ষ থেকে এটা বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের সবারই নিজস্ব স্বার্থ, নিজস্ব স্বপ্ন আকাঙ্ক্ষা আছে, আমাদের টার্গেট আছে, এগুলোকে অর্জন করতে গিয়ে কিভাবে আমরা সমন্বিত ভাবে সামনে এগোতে পারি এই দিকে ফোকাসটা আসা দরকার।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানের চশমা চোখে এই গোটা পরিস্থিতি আবু তাহেরের বিশ্লেষণের প্রেক্ষাপটে কেমন প্রতীয়মান হচ্ছে?
আমরা যখন যে কোনো আন্তর্জাতিক সংগঠন দেখি, সেটা ইউরোপিয়ান ইউনিয়নই হোক বা G20 হোক, যদিও সেখানে আমরা একটা কালেকটিভ ভয়েস আশা করি, কিন্তু যখন একটি রাষ্ট্র সেই একটি আন্তর্জাতিক সংগঠনে যোগদান করে, সেটি বাংলাদেশই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক বা শ্রীলঙ্কার মতো রাষ্ট্রই হোক, তার প্রথম কনসার্ন থাকে কি করে তার ন্যাশনাল যে ইন্টারেস্ট সেটাকে সার্ভ করা যাবে এবং সেই ন্যাশনাল ইন্টারেস্টকে কি করে একটি পার্সু করা যাবে। তো সেটি প্রত্যেকটি রাষ্ট্রের মূল লক্ষ্য থাকে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু যে কোনো আন্তর্জাতিক ফোরামে একে অন্যের সাথে বার্গেন করে, ডিল করে, করে তারা একটা মিনিমাম কনসেনসাসে আসবার চেষ্টা করে, এবং G20 সামিটও তার চেয়ে বাইরের কিছু নয়। এবং কিন্তু যে প্রশ্নটা আজকে দাঁড়াচ্ছে যেটা হচ্ছে সেটা হলো যে একসময় যখন আমরা দেখতাম যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি একটি জায়গায় আসতে পেরেছিল, আজকে কেন পারছে না, বা মার্কিন যুক্তরাষ্ট্র আছে কেন সেই ভিন্ন টোন, আমরা যদি বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি পর্যালোচনা করি বা দেখি বিশ্ব অর্থনীতির ট্রেন্ডটা গত 25 থেকে 30 বছরে কিন্তু একেবারেই বদলে গেছে। 25 থেকে 30 বছর আগেও এমনকি বড় বড় অর্থনীতিবিদরা চিন্তা করতে পারেন নাই যে যেগুলিকে তারা একসময় বলেছিলেন অনেকটা হেয় করে যে তৃতীয় বিশ্ব, যে তৃতীয় বিশ্বই আজকে গ্লোবাল অর্থনীতির নিয়ামক এবং কেন্দ্র হয়ে উঠবে। এর ফলে যে বিশ্ব অর্থনীতির যে ডাইমেনশনটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং পশ্চিম থেকে সূর্য কিন্তু পূর্বে চলে আসছে। তো এখন এই যে প্রেক্ষাপটে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিয়েলাইজেশন এসছে, তারা মনে করছেন অনেকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, একসময় মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ফ্রি মার্কেট ইকোনমির কথা বলা হতো, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের কথা বলা হতো, এর মাধ্যমে তারা মনে করত যে যে ইকোনমিতে আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপ সেটা তারা লাভবান হবে। কিন্তু ডক্টর নাজিন আহমেদ যে আলোচনাটা করলেন তার থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসিগুলোর ফলেও, এবং এগুলি যখন বাংলাদেশ গ্রহণ করছে বাংলাদেশও এক ধরনের কিন্তু উপকার পেয়েছে। এবং যে জিনিসটা হয়েছে একসময় বিশেষ করে 1991 সালের পূর্বে সোভিয়েত ইউনিয়ন এবং ডেং শিয়াওপিং এর পূর্বে যে মাওশেদুঙ্গের যে চায়না, তারা কিন্তু যে বিশ্বের যে ক্যাপিটালিস্ট ইকোনমি সেই ক্যাপিটালিস্ট ইকোনমির সাথে এই ইকোনমিগুলো কিন্তু ইন্টিগ্রেটেড ছিল না। কিন্তু পরবর্তীতে গণচীন রাশিয়ার মতো বড় বড় ইকোনমি যখন পুঁজিবাদের অর্থনীতির সাথে ইন্টিগ্রেটেড হলো, ফলে বিশ্ব ইকোনমি যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনে কিন্তু একটা পরিবর্তন দেখা দিচ্ছে। এবং আজকে গণচীন সহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছিল G20 সামিটের আগে, এবং তার ক্লিয়ারলি সেই রিপোর্টে বলছে যে বিশ্ব অর্থনীতির নিয়ামক কেন্দ্র হয়ে উঠছে ইউরোপ এবং এশিয়া, এবং এশিয়ান কান্ট্রিজগুলি কিন্তু আগামীতে বিশ্ব অর্থনীতির কেন্দ্র করবে, আমি নিয়ন্ত্রণ করবে। এর ফলে আমরা যে জিনিসটা দেখছি যে এশিয়ান যে দেশগুলো এবং ইউরোপিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের কিন্তু বাণিজ্যিক ওয়ার যেটা বা এক ধরনের দ্বন্দ্ব কিন্তু পরিলক্ষিত হয়েছে G20 সামিট বা বিভিন্ন ফোরামে। তো এখন যে প্রশ্ন দেখা দিচ্ছে যে আমরা যে কোনো সময় G20 সামিটের আগে আমরা বিশাল বিশাল বিক্ষোভ দেখি, এবং এই বিক্ষোভগুলোর একটি যারা অর্গানাইজ করেন তো এদের একটা বড় অংশ এসছেন কিন্তু বামপন্থী চিন্তাধারা থেকে, এবং তারা মনে করেন যে কোনো পুঁজিবাদী যে কোনো ব্যবস্থায় বা বিশ্বায়ন সবই হচ্ছে নেগেটিভ। তাদের অনেকগুলি ভ্যালিড পয়েন্ট সেখানে রয়েছে এবং তারা খুব ভালো সমালোচনা করতে পারেন, সেই সমালোচনাগুলি কিন্তু অনেক ভ্যালিডিটি রয়েছে। কিন্তু যে যে সমস্যাগুলি বিক্ষোভকারীদের রয়ে গেছে সবসময় যেটা আমার চোখে ধরা আমি মনে করছি সেটা হচ্ছে যে অল্টারনেটিভ কি, আমরা যদি বিশ্বায়নের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে কথা বলি, তাহলে এর বিকল্পটা কি? এবং যে বিকল্পের যে চর্চাটা বিশ্বযুদ্ধের পরবর্তী সময় সোভিয়েত ইউনিয়ন বা অন্য দেশগুলিতে আমরা দেখেছি, বিশেষত পূর্ব ইউরোপ এবং গণচীনও, সেই কিন্তু প্র্যাকটিসগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবেক্ষিত হয়েছে। ফলে বিক্ষোভকারীরা সমালোচনা করতে পারছেন, প্রতিবাদ করছেন, কিন্তু এর কিন্তু বিকল্প কোনো অর্থনীতি বিশ্ববাসীর সামনে তারা উপস্থাপনা করতে পারছেন না। ফলে আজকে বাংলাদেশও, বাংলাদেশ ভারত সহ উন্নয়নশীল দেশ এমনকি গণচীন সহ তারাও কিন্তু আজকে মোটামুটি ভাবে একটা জিনিস মেনে নিয়েছে যে পুঁজিবাদী অর্থনীতির মধ্যেই কিন্তু ফাংশন করে এই সমস্ত দেশের ডেভেলপমেন্টকে এনশিওর করতে হবে, এবং সেই পার্টটা কিন্তু তারা সাকসেসফুল হয়েছে, বিশেষ করে গণচীন, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য রাষ্ট্র। ফলে আজকে আমরা যে বিষয়টা দেখছি যে অ্যামং দ্য ক্যাপিটালিস্ট কান্ট্রিজ মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে, এবং এই টেনশনের একটা রেজাল্ট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যে যে নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দাঁড়িয়ে এসেছিল, অর্থাৎ সবসময় বলে এসছে মুক্ত বাণিজ্য অর্থনীতি, তার যে বিপরীত নীতি সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা করেছে সংরক্ষণবাদী নীতির উপর, এবং তারা বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে সেই সময় সমালোচনা করত সংরক্ষণবাদী নীতির প্রশ্নে, আজকে হঠাৎ করে ইউটার্ন করে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সংরক্ষণবাদী নীতির দিকে চলে যাচ্ছে। এবং যে নীতিটা আমরা দেখেছিলাম একসময় প্রায় 100 বছর আগে, একটা জাপানের মতো বিচ্ছিন্নতাবাদী নীতি, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে আমরা অতটা ভূমিকা পালন করব না, বিশেষত আমরা যেটা দেখলাম যে আফগানিস্তান, ইরাক এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের যুদ্ধ অবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ইনভলভ করবার ফলে অর্থনৈতিকভাবে আমরা যে বলতে পারি যে শুধুমাত্র ইরাকই মার্কিন যুক্তরাষ্ট্র $2 trillion অধিক তারা ব্যয় করেছে, এবং 5,000 মতো সৈন্য সেখানে নিহত হয়েছে। এর ফলে যেটা হয়েছে এক ধরনের রিয়েলাইজেশন মার্কিন যুক্তরাষ্ট্রে এসছে যে আজকে বোধহয় সময় এসছে বিশ্বের যে নেতৃস্থানীয় ভূমিকা পালন সেটা বাদ দিয়ে সেই পুরনো পন্থায় চলে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে রক্ষা করা, এই স্বার্থকে রক্ষা করতে যেই আমরা দেখছি যখন জিএসপির প্রশ্নটা আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আজকে জিএসপি দিতে আগ্রহী নয়। শুধু জিএসপি নয়, আমরা দেখছি জার্মানির সাথে যে কয়লা বা স্টিল যেটা প্রোডাকশন সেগুলো নিয়েও কিন্তু অনেকগুলো ডিসএগ্রিমেন্ট ইউরোপিয়ান দেশগুলির সঙ্গে হয়েছে বা হচ্ছে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়। ফলে আমরা সবকিছু মিলিয়ে আমরা অর্থনীতির ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা দেখছি, যার ফলে এক ধরনের রাজনৈতিক টানাপোড়েন ইউরোপীয় দেশ এবং এশিয়ান দেশগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখছি, এবং আগামী দিনগুলোতে এই টানাপোড়েনগুলি আমরা দেখব, এবং এই টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু আগামী দিনগুলোতে বিশ্বের অর্থনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে।
সদ্য সমাপ্ত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ও অর্থনীতির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চেহারা, এ নিয়ে আমাদের আজকের এই হ্যালো ওয়াশিংটনের আলোচনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা বাংলাদেশ থেকে বিআইডিএস এর গবেষক অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ, এবং বাহরাইন প্রবাসী অর্থনীতিবিদ ডক্টর ওমর ফারুক। আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, পাত্র, সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই আমাদের কাম্য। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য, বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের উপর তার দায় দায়িত্ব বর্তাবে না। আমাদের পরবর্তী কলার পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মুর্শিদাবাদের জিয়াউর রহমান কথা বলছেন। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। আপনাদের আলাপন প্রোগ্রামের সঙ্গে জড়িত সমস্ত কর্তা ব্যক্তি এবং প্যানেলিস্ট এবং সেই সঙ্গে সকল শ্রোতাদের আমি প্রথমে অভিনন্দন জানাই। তা আমার আজকের জিজ্ঞাসা কি যে সম্প্রতি যে জি টোয়েন্টি সম্মেলন দেখলাম, এবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ততটা প্রভাব বিস্তার করতে দেখতে পাইনি আর কি, যেটা অন্যবার আমরা লক্ষ্য করে থাকি বা গোটা বিশ্ব যেভাবে আশা করেছিল যে গ্লোবাল ওয়ার্মিং সহ অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বেশ প্রভাব দেখবে, কিন্তু সেই রকম ইতিবাচক খুব একটা প্রভাব দেখতে পাইনি। তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার পরে তেনার যে বিদেশ নীতিতে বিভিন্ন পরিবর্তন এসছে, এসবেরই কি প্রতিফলন দেখা গেল এবারে জি টোয়েন্টি সম্মেলনে আমেরিকার দাগ কাটতে না পারার ব্যাপারটা? ধন্যবাদ।
হ্যাঁ জিয়াউর রহমান, আলাপন না, হ্যাঁ আলাপনও আমাদের আলোচনা অনুষ্ঠান, টক শো আমাদের, তবে আজকের এই টক শো হচ্ছে হ্যালো ওয়াশিংটন। তো ডক্টর নাজনীন আহমেদ মন্তব্য করবেন জিয়াউর রহমানের?
আমার মনে হয় ইতিমধ্যে ডক্টর ইফতেখার এই প্রশ্নটার উত্তরাষ্ট্রে দিয়েছেন, সেটা হচ্ছে যে আমেরিকা সত্যিকার অর্থে তার অরিজিনালি ইউজুয়ালি যে ভূমিকাটা রাখেন সেটা এবছর রাখতে চেয়েছে কিনা আমেরিকা, সেটা রাখতে চায়নি বলেই আসলে আমেরিকার যে ভূমিকার অন্য সময় দেখতে পাই সেটা পাইনি। এবং এটা একদিক থেকে যে একটা ইউনিপোলার একটা ডিসিপিয়েশন ইন্টারন্যাশনাল ডিসিশন মেকিং বা প্রভাব করার ক্ষেত্রে সেই জায়গাটাতে এইটা বরং একটা যদি অন্য শক্তিগুলারও আরো ভূমিকা দেখা যায় সেটা ইতিবাচক ভাবেই নেওয়া উচিত, তাহলে আমরা যে অভিভাবকত্বের মধ্যে যে ডাইভার্সিফিকেশন চাই সেটা তখন আমরা দেখতে পাবো। এবং আমেরিকা আসে যে মানে জি টোয়েন্টিতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু, বিশেষ করে এনভায়রনমেন্টাল গ্রাউন্ডে রিনিউয়েবল এনার্জি যে ইস্যুগুলো ইউজ করে, সেই ক্ষেত্রে যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটা অবস্থান নিয়েছে, প্যারিস এগ্রিমেন্টটাকে তারা উইথড্র করেছে ইউনাইটেড স্টেটস, সো সেখান থেকে তো সেই জায়গা থেকে একটা জায়গাতে তারা প্রভাব রাখতেই চায়নি, তো সেজন্য ওই প্রভাবটা আমরা দেখিনি। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকার ভূমিকাকে যে চেঞ্জ করার যে তার যে তার প্রশাসনের যে লক্ষ্য সেটার প্রতিফলন আসলে আমরা জি টোয়েন্টিতে কিছুটা হলেও দেখেছি, এবং সেইটাকে এখন সেটার সাথে মিলিয়ে অন্য লিডাররা কিভাবে অ্যাডজাস্ট করেন সামনে সেটাই এখন দেখার বিষয়। এবং সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে সত্যি সত্যি যদি এটা কন্টিনিউ করে তাহলে বিশ্ব যেটাকে বলে যে বিশ্ব প্রশাসন এবং বিশ্ব অর্থনীতিতেও একটা প্রভাব আসলে আসবে। আমার মনে হয় ডক্টর ইফতেখার আমার থেকে আরো ভালো বলতে পারবেন, বিশেষ করে পলিটিক্স এর জায়গাটা থেকে।
জি, যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক, বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় থেকে যুক্তরাষ্ট্রের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কর্মতৎপরতাকে যেভাবে দেখেন, তাতে করে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তার অ্যাপ্রুভাল রেটিং বেশ কমাস ধরেই, অন্তত গত 3 মাস ধরে তো বটেই, 40% সীমাবদ্ধ রয়েছে। বাইরে থেকে ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতিমালা এবং তার আলোকে তার প্রতিক্রিয়ায় তাড়িত অর্থনীতিকে কেমনভাবে লোকজন দেখছে বলে মনে করেন ডক্টর ওমর ফারুক?
আসলে প্রথম কথা যেটা মনে হচ্ছে যে এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটা এবং সেখানে যে মেসেজটা এসেছে এবং যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যে আসলে সত্যি করাতে কোনো মানে কংক্রিট পলিসি এবং স্ট্র্যাটেজি ছিল এটা এখনো পরিষ্কার। সেখানে স্লোগান আছে, সেখানে আবেগ আছে, সেখানে সাধারণ মানুষের যারা অনেকটাই মার্জিনালাইজ, অনেকটা মনে করে যে তারা এই বিভিন্ন কারণে তারা সাইড লাইনে চলে গেছে, তাদের যে রাগ এবং মানে বিক্ষোভ এটাকে চ্যানেল করে সে এসেছে। কিন্তু এখন পর্যন্ত একমাত্র মানে আমেরিকা প্রথম এবং এর স্বার্থ সংরক্ষণ করা, এটা একটা স্লোগানের পরিবর্তে কংক্রিট কোন স্ট্র্যাটেজি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং সেই কারণেই ট্রেডকে যদি প্রমোট না করা হয়, এতে আমেরিকারই কি উন্নতি হবে বা সুবিধা হবে এটা আদৌ পরিষ্কার না। এবং যে ধরনের স্ট্র্যাটেজি নিয়ে বা পদক্ষেপ নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন এবং তার যে মানে আমেরিকার এলাইজ যারা আছেন তাদেরকেও দূরে সরিয়ে দিচ্ছেন বা বিক্ষুব্ধ করে ফেলছেন, এগুলোর মাধ্যমে ভবিষ্যতে আমেরিকা কি লিডারশিপ প্লে করতে পারবে এটা বাইরের কাছ থেকে তো আদৌ পরিষ্কার নয়। আমেরিকার জনগণেরই নিজের এটা মানে দেখার বিষয়, বিবেচনা করার বিষয় যে এই ধরনের নেতৃত্বই কি তারা আমেরিকার পক্ষ থেকে আশা করে, বিশ্বের দরবারে এই ধরনের ভূমিকাই তারা চায় দেখতে। এটা যদি না হয় তাহলে অবশ্যই আমেরিকার সামনে যে দিনগুলো আছে, যতদিন পর্যন্ত এই প্রশাসন আছে এবং তাদের যে মেসেজ রয়েছে, এই মেসেজ যদি থাকে তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে থাকবো যতক্ষণ না এই বিষয়টা একটা রেজলিউশন হয় যে এটাই আমেরিকার অ্যাটলিস্ট মানে অদূরবর্তী ভবিষ্যতে এরকমই থাকবে, অথবা অদূরবর্তী ভবিষ্যতে এটার একটা মৌলিক পরিবর্তন আসবে, সেটা যদি হয় তাহলে দেখা যাবে কি হয়। কিন্তু আপাতত একটা অনিশ্চয়তার মধ্যে দিয়েই আমরা থাকবো।
ঠিক এই বিষয়টা সম্পর্কে ডক্টর সাইদ ইফতেখার মন্তব্য করবেন?
আমরা যেটা দেখছি যে ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে আজকে যে ভিন্নমুখী চিন্তাধারা, যে কয়েকটা প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এর মধ্যে জলবায়ু পরিবর্তন, শরণার্থী, মাইগ্রেশন, নিউক্লিয়ার প্রলিফারেশন এবং বিশেষ করে আপনার যেটা পুতিনের ভূমিকা মার্কিন নির্বাচনে এবং ইউক্রেনে এবং অন্যান্য জায়গায়। তো এর ফলে আজকে যেটা দাঁড়িয়েছে, একটা অদ্ভুত অবস্থা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে একদিকে অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বে ইউরোপিয়ান ভুক্ত দেশগুলো একটা স্ট্যান্ড নিতে যাচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম যে প্রবলেম তারা ফেস করছে সেটা হচ্ছে যে ইউরোপের যে নিরাপত্তা এবং নিউক্লিয়ার যে সিকিউরিটি কোট অ্যান্ড কোট, সেটা হচ্ছে যেটা তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে কিন্তু আবার দেখছি যে রাশিয়া যে পুনরুত্থান, ফলে রাশিয়াকে ইউরোপ মনে করছে যে তার জন্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, আবার এট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রশ্নে একই স্ট্যান্ডে তারা পাচ্ছে না। ফলে একদিকে ইউরোপকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ভূমিকা মেনে নিতে হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম আবার অনেকগুলি প্রশ্নে তারা কিন্তু একমত হতে পারছে না। ফলে যে আপনার যে প্রশ্ন দাঁড়াচ্ছে যে বহুমাত্রিক বিশ্ব, সেই বহুমাত্রিক বিশ্বটা কি করে উদ্ভব হবে, ইউরোপ কি নিজের জায়গায় স্ট্যান্ড নিতে পারবে, সেই প্রশ্নগুলি কিন্তু রয়ে যাচ্ছে। আবার এট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্র্যাডিশনাল রোল ওয়ার্ল্ডে এবং ইউরোপে, সেটাও কিন্তু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে আমরা বিশ্বের যে রাজনীতি এবং অর্থনীতি একটা কমপ্লেক্স এবং একটা ডিফারেন্ট সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আজকে আমরা রাশিয়াকে আবার সামনে চলে আসতে দেখছি বিভিন্ন আন্তর্জাতিক মহলে, বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যথেষ্ট মানে অ্যাগ্রেসিভ ভূমিকায় তারা পালন করছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে সামনে চলে আসছে। তো সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প এই জিনিস, বিশেষ করে আরেকটা যে বিষয়টা বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি উঠে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, সে নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছে এবং রাশিয়াই সেখানে ভূমিকা পালন করেছে বলে অনেকে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য, এবং এর ভূমিকার ফলে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সামনে কতটুকু লিডারের ভূমিকা পালন করে পুটিনকে মোকাবেলা করতে পারবেন, সে প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন মহলে রয়েছে এবং অনেকেই পুটিনের সাথে ট্রাম্পের যে বৈঠক খুব একটা স্যাটিসফ্যাক্টরি বলে মনে করেন না। তো আগামী দিনগুলোতেই পরিষ্কার হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে পারবে কি পারবে না।
জি, আমি অত্যন্ত দুঃখিত, হঠাৎ করেই অনুষ্ঠান প্রযোজক আমাকে স্মরণ করিয়ে দিলেন যে হাতে একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। অত্যন্ত দুঃখিত। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর নাজনীন আহমেদ, ডক্টর ওমর ফারুক, ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ, আপনাদের তিনজনকেই আমাদের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।